exclusively on FusionBD.com.
Guasha.
ABC Radio 89.2 FM শুনছেন আপনি সবাইকে আমন্ত্রণ কুয়াশার রাতে আর সঙ্গে আছি শর্মিন আর আজকে আমার সঙ্গে আছে প্রতিবারের মতন দুটো গল্প প্রথম গল্পটি এখন শুনব আজকের প্রথম গল্পের নাম রহস্যময় ঘোড়ার গাড়ি লেখক বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় আর পড়ে শোনাবে সেতু আসুন তাহলে প্রথম গল্পটির প্রথম অংশ এখন শুনি তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাব প্রথম গল্পের দ্বিতীয় অংশে তারপর আবার ফিরছি আপনি আছেন কুয়াশায় চলছে এবিসি রেডিও এফএম 89.2 তে আর সঙ্গে আছি শর্মি আর এখন গল্প পড়ে শোনাচ্ছে সেতু
নিস্তব্ধ রাত ঘুট ঘুটে অন্ধকারের মধ্যে অপেক্ষা করছি আমরা চারজন অর্থাৎ আমি আমার মামাতো ভাই বসন্ত আমাদের প্রিয় বন্ধু শিবু আর আমাদের পথ প্রদর্শক কাজুরো গ্রামের ছেলে মহেশ সকালবেলাতেই রাতে থাকার জন্য জায়গা ঠিক করে গিয়েছিলাম জায়গাটা হল ওই গ্রামেরই এক সময়ের জমিদার বিশ্বম্ভর মল্লিকের অতিথিশালা জমিদারের প্রাসাদ কবেই ভগ্নস্তূপে পরিণত হয়েছে সেই ভগ্নস্তূপের ধারে কাছে কেউ আসে না কারণ সকলেরই ধারণা রাতের অন্ধকারে ভেঙে পড়া প্রাসাদ জীবন্ত হয়ে ওঠে জ্বলে ওঠে সারা বাড়ির আলো দূরের গ্রামে বসেও দেখা যায় সেই আলোর বন্যা হার কাঁপানো শীত ও সেই সঙ্গে টুপটা বৃষ্টির মধ্যে জমিদারের অতিথিশালায় আজ আমরা অতিথি সন্ধে হবার আগেই তৈরি হয়ে এখানে ঢুকেছি জোনাকি ঝিঝি পোকা আর আমরা চারজন ছাড়া এখনো পর্যন্ত আর কারো অস্তিত্ব টের পাইনি দূরের কোনো পেটা ঘড়িতে রাত একটা বাজার সংকেত ছড়িয়ে পড়ল নড়চড়ে বসলাম আমরা জমিদার বাড়ির সেই সাদা ঘোড়ায় টানা গাড়িটাকে কি দেখতে পাবো এবার দিনটা ছিল রবিবার মামা বাড়িতে থাকায় সকলেই তার ভয়ে দুপুরটা ঘুমিয়ে কাটিয়েছি প্রতিবারের মতো এবারও ছুটি পড়তেই রানীগঞ্জে মামার বাড়িতে এসে হাজির হয়েছি আমরা সমবয়সী দুই মামাতো ভাই বসন্ত হেমন্ত আর ওদের বন্ধু শিবুর টানে আমরা বারবার রানীগঞ্জে আসি যাই হোক দুপুরে ঘুমলে রাতে আমার ঘুম আসতে চায় না সবাই ঘুমোচ্ছে আমি শুধু জেগে ছটফট করছি এমন সময় মনে হলো আমাদের বাড়ির সামনে যেন একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো রাস্তার দিকে ঘর তাই বিছানা থেকে উঠে জানালা দিয়ে দেখবার চেষ্টা করলাম কিন্তু অন্ধকারের মধ্যে কিছু দেখতে পেলাম না বলে আমার যখন বিছানার দিকে এগোচ্ছি শুনতে পেলাম কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে আমি সাড়া দিলাম কে বাইরে থেকে একজন বলল
এটা কি ডাক্তার হরিহর সামন্তর বাড়ি
আমি বললাম হ্যাঁ কেউ একজন উত্তর দিল
একটু ডেকে দেবেন আমরা কাজুরা থেকে আসছি
এরপর মামার গলা শুনলাম দেখলাম হ্যারিকেন হাতে তিনি দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছেন মামা বললেন আমি ডক্টর হরিহর সামন্ত কি ব্যাপার বলুন তো
লোকটা বলল কাজুরার জমিদার ভীষণ অসুস্থ আমি গাড়ি নিয়ে এসেছি আপনাকে এখনই একবার যেতে হবে ডাক্তারবাবু
মামা বললেন সকালে গেলে চলবে না
না ডাক্তারবাবু এখনই চলুন একবার আমরা আপনাকে এবার পৌঁছে দিয়ে যাব
হেরিকেনের আলোয় নজরে পড়ল দুটো ধপধপে সাদা ঘোড়ায় টানা একটা দারুণ সুন্দর গাড়ি কিন্তু যে লোকটা কথা বলছিল তাকে দেখতে পেলাম না একটু পরেই গাড়িটা চলতে শুরু করল মামিমার দরজা দেওয়া ও দুর্গা দুর্গা শুনে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম পরদিন ঘুম ভাঙল একটু বেলায় মামা তখনও ফেরেননি মামিমা খুবই চিন্তা করছেন সকাল দুপুর বিকেল গড়িয়ে রাত হয়ে গেল মামা ফিরলেন না এইভাবে সাত দিন কেটে গেল পুলিশে খবর দেওয়া হল তারাও পারল না কোনো হদিস করতে মামিমা প্রায় পাগলের মতো হয়ে গেলেন তার অবস্থা দেখে শেষ পর্যন্ত আমি বসন্ত আর শিবু রওনা হলাম কাজুরা গ্রামের দিকে হেমন্তকে রেখে গেলাম মামিমার কাছে কাজুরে পৌঁছে বাস থেকে নেমে একটা চায়ের দোকানে ঢুকলাম শিবু বলল
তোমরা এখানে অপেক্ষা কর আমি আসছি
প্রায় দুই ঘন্টা পর শিবু ফিরল সঙ্গে একটি ছেলেকে নিয়ে বলল
এর নাম হচ্ছে মহেশ এখানকারই ছেলে আমার সঙ্গে আলাপ আছে আপাতত আমরা যাব এদেরই বাড়িতে মনে হচ্ছে যে এরা আমাদের কিছু একটা রাস্তা দেখাতে পারবে।
মহেশদের বাড়ির দরজাতে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ। মহেশ বলল,
ইনি আমার দাদু, আমাদের গ্রামের সবকিছু জানা।
মহেশের দাদুকে প্রণাম করে আমরা ভেতরের একটা ঘরে গিয়ে বসলাম। দাদু বললেন,
আমি সবই শুনেছি, ব্যাপারটা সত্যি অদ্ভুত। তোমরা যেরকম ঘোড়ার গাড়ির কথা বলছো, সেই রকম একটা গাড়ি ছিল এখানকার জমিদার বিশ্বম্ভর মল্লিকের। এই গ্রামের শেষেই ছিল ওদের বিরাট দুই মহলা বাড়ি। খুব বড় সড় জমিদার না হলেও একসময় তাদের দাপট ছিল খুব। কিন্তু হঠাৎই একদিন ওই জমিদার বাড়িতে লাগে আগুন। সেই আগুনে সব পুড়ে ছাড় খাট, মানুষজন থেকে গরু ঘোড়া অবধি সব শেষ। শুধু বারো মহলের অতিথিশালার কিছুটা কিভাবে রক্ষা পায়। পরে শুনেছি নিজেদের পরিবারের মধ্যে রেষারেষির কারণে ওদের এক আত্মীয়ই নাকি লোক লাগিয়ে কাণ্ডটা ঘটিয়েছেন। দিনের বেলাতেও কেউ ধারে কাছে যায় না, তবে গভীর রাতে গায়ের অনেকেই ঘোড়ার গাড়ির আওয়াজ পেয়েছে। কেউ কেউ আবার বলে যে রাত বাড়লেই ঝড়ের লণ্ঠনগুলো জ্বলতে দেখা যায়, জমিদার বাড়ি জীবন্ত হয়ে ওঠে। আমি অবশ্য কোনোদিন কিছু দেখিনি।
আমি বললাম, তাহলে কি আমি যে গাড়িটা দেখেছি সেটা ভুতুড়ে? আর এত লোক থাকতে বেছে বেছে মামাকেই বা ধরে নিয়ে গেল কি জন্য? মহেশের দাদু বললেন,
বোধ হয় তোমার মামা ভালো ডাক্তার, তাই পুরে গেলে তো ডাক্তারকেই লোকে আগে ডাকে নাকি? যাই হোক, তোমরা বিশ্রাম করো। অধিকার পথঘাট সবই মহেশ চেনে এবং জানে, কাল সকালে আগে গিয়ে জায়গাটা দেখে এসো, তারপরে ঠিক করা যাবে যে কি করা যায় না যায়।
সেই মতোই আজকের অভিযান, বৃষ্টি এখনো থামেনি। আমরা চারজন আমাদের চোখ কানকে সজাগ রেখে অপেক্ষায় রইলাম। হঠাৎ কোথা থেকে এক ঝোড়ো হাওয়া এসে যেন আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে চোখের সামনে ঘটতে থাকলো অবিশ্বাস্য সব ব্যাপার। আলোয় আলো চারিদিক, ভগ্নস্তূপ থেকে উঠে এসেছে সেই আগের জমিদার বাড়ি। আমরা চারজনই যেন পাথর হয়ে গেছি। বৃষ্টি, বাতাস আর গাছপালার উন্মত্ত দাপাদাপির মধ্যে মনে হতে লাগলো, আজই হয়তো অতিথিশালার স্বাদ ভেঙে আমরাও হারিয়ে যাব চিরকালের মতো। কিন্তু ভয় পেলে চলবে না, জানতেই হবে মামা কোথায় গেলেন। অতিথিশালার কাছে ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। একটু পরেই অতিথিশালার গা ঘেঁষে ছুটে বেরিয়ে গেল একটা ঘোড়ার গাড়ি। গাড়িটা যেন জমিদার বাড়ির আলোর বন্যার উপর ঝাঁপিয়ে পড়ল। সাদা ঘোড়া দুটোকে এক ঝলকের জন্য স্পষ্ট দেখা গেল। জীবন্ত জমিদার বাড়ির কোনো আওয়াজ আমাদের কানে পৌঁছল না। কেবল দেখতেই পাচ্ছি বাড়ির মধ্যে অনেক ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। ঝড় বৃষ্টি এখন থেমে গেছে।
কুয়াশা।
আমাদের চারপাশে অন্ধকার আরো গাঢ় হয়ে এসেছে। থমথমে পরিবেশে কর্কশ চিৎকার করতে করতে একটা পেঁচা উড়ে গেল অতিথিশালার মাথার উপর দিয়ে। আপ্রাণ চেষ্টায় নিজেদের স্থির রেখে বসে রইলাম ভোরের অপেক্ষায়। উষার আলো ফুটতেই গাছে গাছে পাখি ডেকে উঠল। আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। অস্পষ্ট পাহাড়ের মতো অদূরে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ি। কোথায় সেই আলোর রোশনাই, কোথায় মানুষজন, কোথায় বা সেই ঘোড়ার গাড়ি? প্রাণের চিহ্ন মাত্র কোথাও নেই। অতিথিশালা থেকে বেরিয়েই চমকে উঠলাম আমরা। ভিজে মাটিতে ঘোড়ার খুরের ও গাড়ির চাকার দাগ স্পষ্ট। ফিরে এলাম মহেশের বাড়িতে। দাদুকে জানালাম গত রাতে যা দেখেছি। ঠিক হল সেদিনটা বিশ্রাম নিয়ে পরের দিন আবার আমরা যাব। এবার আরো কয়েকজনকে সঙ্গে নেবার পরামর্শ দিলেন দাদু। তাদের হাতে থাকবে মশাল, প্রয়োজন বোধে জ্বালাবে। এরা থাকবে অতিথিশালায়, আর আমরা থাকব জমিদার বাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা পুরনো বট গাছে। মহেশ আসবার সময় গাছটা দেখে নিয়েছে। আমাদের গাছের উপর থাকবার অনুমতি দিয়ে দাদু বললেন,
গ্রামের লোকজন নিয়ে তৈরি থাকব, মশালের আলো দেখলেই জমিদার বাড়ির সামনে হাজির হব আমরা।
সন্ধ্যের আগেই বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে গ্রামের আরো চারজন লোক যোগ দিয়েছে, সকলেই সাহসী, তাই ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে চললাম মাঠের মধ্যে দিয়ে। অতিথিশালায় পৌঁছে গ্রামের চারজনকে সেখানে রেখে আমি, বসন্ত, শিবু আর মহেশ একে একে উঠে পড়লাম বট গাছে। মহেশের নির্দেশ মতো গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে নিজেদের বেঁধে ফেললাম, যাতে আচমকা না পড়ে যাই। ঝড় বৃষ্টির কিছুই আজ নেই, কিন্তু ঠান্ডাটা যেন আরো একটু বেড়েছে। চুপচাপ বসে আছি, কারুর মুখে কোনো কথা নেই, একটা অজানা আশঙ্কায় সকলেই সজাগ। রাত যত গড়ায় আমাদের অস্বস্তি তত বাড়তে থাকে। কারা যেন ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে, তাদের উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করতে পারছি। আগের দিনের মতো পেটা ঘড়িতে একটা বাজতেই জ্বলে উঠল জমিদার বাড়ির সব আলো। সঙ্গে সঙ্গে কানে এলো ঘোড়ার চিহি ডাক। দুটো ঘোড়া ছুটে আসছে। কিছুক্ষণের মধ্যেই বট গাছের তলা দিয়ে ঘোড়ায় টানা সুন্দর গাড়িটা বাড়ির ভেতর ঢুকে পড়ল। গাছে বসে বাড়ির ভেতরটা আর সামনের ঘরগুলো দেখা যাচ্ছিল। দেখলাম গাড়িটা গিয়ে উঠোনে দাঁড়ালো, চালক গাড়ির উপরে বসে। ভেতর থেকে ভেসে আসছে গান বাজনার আওয়াজ, লোকজনের টুকরা টাকরা কথাবার্তা। আচমকা সব শব্দ ছাপিয়ে কেউ যেন জোরে কেঁদে উঠল। চমকে উঠলাম আমরা চারজন। এ তো জ্যান্ত মানুষের অর্থনাথ। পর মুহূর্তে নিস্তব্ধ রাতের সমস্ত স্তব্ধতাকে তছনছ করে দিয়ে ঘোড়ার গাড়িটা উল্কার মতো কোথায় যেন চলে গেল। আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে আগের জায়গায় দাঁড়িয়ে পড়ল। স্পষ্ট দেখলাম গাড়ি থেকে একটা বিভৎস মুখ বেরিয়ে এসে ঢুকে গেল বাড়ির ভেতরে। কান্নার আওয়াজ ও আর্তনাদ আবার ছড়িয়ে পড়ল চারপাশে। এখানে বাতাস যেন ক্রমশই ভারী হয়ে উঠছে। আমি আস্তে করে সকলকে বললাম, সাবধানে দেখো। সামনে যে জানলাটা দিয়ে ভেতরটা দেখা যাচ্ছিল, হঠাৎ দেখলাম সেই জানলা জুড়ে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে। আলো অন্ধকারের মধ্যে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু জানলা থেকে সরে গিয়ে যখন ঝাড় লণ্ঠনের আলোর তলায় দাঁড়াল, তখন তার বিভৎস কালো মুখটা নজরে পড়তেই চমকে উঠলাম। এমন বিভৎস মুখ আর চেহারা আগে কখনো দেখিনি। এরপর ঘরের মধ্যে প্রবেশ করল আরো কয়েকটা মূর্তি, প্রত্যেকের দেহেও যেন আগুনে ঝলঝাল, মুখগুলো পুড়ে ভয়ঙ্কর হয়ে গেছে। তারা লম্বা লম্বা হাত বের করে ঘরে দাঁড়ানো মূর্তিটাকে জোর করে সামনের একটা বিরাট খাটে শুয়ে দিয়ে তার উপরে চাপিয়ে দিল কয়েকটা পুড়ে যাওয়া বিছানার চাদর। খাটে শুয়ে থাকা মূর্তিটা ছটফট করে হাত পা ছুড়তে লাগল। তার ঝলঝানো সাদা সাদা হাত পা দেখে ওই ঠান্ডার মধ্যে আমি ঘামতে আরম্ভ করলাম। বাকি তিনজনের অবস্থা যার পর নাই। একে অপরের হাত শক্ত করে ধরে মনের শক্তি বাড়াবার চেষ্টা করছি। ওই ঘরের প্রত্যেকটা মূর্তির চেহারা একই ধরনের। তারপর আমাদের সমস্ত চিন্তা ভাবনাকে চুরমার করে দিয়ে সব মূর্তিগুলো হাত পা নেড়ে নিজেদের মধ্যে কি যেন বলাবলি করতে লাগল। আমরা কিছুই বুঝতে পারলাম না। ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আমরা যখন দিশাহারা, ঠিক সেই সময় চোখের সামনে এমন একটা কাণ্ড ঘটল যে ভয়ে আতঙ্কে সকলকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। গাছের সঙ্গে নিজেদের বেঁধে না রাখলে হয়তো পড়েই যেতাম। ঘরের প্রত্যেকটা মূর্তি কঙ্কাল হয়ে গেছে। এতগুলো কঙ্কাল একসঙ্গে দেখে বসন্ত অজ্ঞান হয়ে গেল। পিঠে বাঁধা জলের বোতল থেকে জল নিয়ে মুখ চোখে ছিটিয়ে কোনো রকমে ওকে সুস্থ করলাম। এদিকে জমিদার বাড়ির কঙ্কাল বাহিনী তখন জানালার ধারে চলে এসেছে, এদিক ওদিকে তাকাচ্ছে। কিছু বুঝে উঠবার আগেই বেশ কয়েকটা মাংসহীন হাত বেরিয়ে এসে আমাদের বট গাছটাকে ধাক্কা মারতে লাগল। ভাগ্যিস গাছের সঙ্গে নিজেদের বেঁধে রেখেছিলাম। বুঝতে অসুবিধা হল না যে আমাদের উপস্থিতি ওরা টের পেয়েছে। এরপর কি হল আর আমরা জানি না। যখন জ্ঞান হল দেখলাম আমি জমিদার বাড়ির সামনের মাঠে শুয়ে আছি। অনেক লোক আমাকে ঘিরে। পরে শুনেছিলাম আমাদের সকলের চিৎকার শুনে অতিথিশালা থেকে অন্য চারজন লোক মশাল জ্বালিয়ে ছুটে এসে আমাদের উদ্ধার করেছিল। মশালের আলো দেখে মহেশের দাদিও ছুটে এসেছিলেন, সঙ্গে গ্রামের সদেক লোক। তারা জমিদার বাড়ি ঘিরে ফেলে চার পাঁচজন লোককে উদ্ধার করে। তাদের মধ্যে আমার মামাও ছিলেন। তবে ভৌতিক ব্যাপার সেপার কিছুই উদ্ধারকারীরা দেখতে পায়নি। যাদের উদ্ধার করা হল তারা সকলেই আমার মামার মতো ডাক্তার। নিশুতি রাতে রোগীর বাড়ি থেকে ডাক পেয়ে ছুটে এসেছিলেন জমিদার বাড়িতে। সেদিন মহেশের দাদু, মহেশ ও গ্রামের লোকেরা আমাদের জন্য যা করেছিলেন তার তুলনা নেই। সকলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে সেই দিনই মামাকে নিয়ে ফিরে এলাম রানীগঞ্জে। অনাহারে অনিদ্রায় আতঙ্কে মামা তখন মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। কখনো ফ্যাল ফ্যাল করে সকলকে দেখছেন, কখনো চিৎকার করে কাঁদছেন, প্রায় উন্মাদ। আমার ছুটি শেষ হয়ে আসছে, তাই বাধ্য হয়ে কলকাতায় ফিরতে হল। মাঝে মাঝে বসন্তর চিঠিও মামার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার খবর বয়ে আনে। খুশি হই, কিন্তু সেই এক ঘর কঙ্কালের কথা মনে হলেই কলকাতার বাড়িতে বসেও ঘেমে উঠি আমি।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের প্রথম গল্প রহস্যময় ঘোড়ার গাড়ি, লেখক বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় এবং পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আমাদের দ্বিতীয় গল্পটি লিখেছেন আমাদের জন্য আজকে ইমরান নিলয়। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরছি। মনোরোগ বিশেষজ্ঞ শফিউর রহমান চিন্তিত ভঙ্গিতে তার সামনে বসা ছেলেটার দিকে তাকিয়ে আছে। অল্প বয়সের যুবকটির নাম মোহিত। এই বয়সের ছেলেরা সাধারণত অস্থির ধরনের হয়ে থাকে, অকারণে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না, উসকুস করতে থাকে। এটাই বোধহয় তারুণ্যের ট্রেডমার্ক। কিন্তু মোহিত অন্য দশজনের মতো না। তার চেম্বারে আসার পর থেকেই সে একই ভঙ্গিতে বসে আছে। তাছাড়া যৌবনে মানুষের চোখে যে এক ধরনের উজ্জ্বলতা খেলা করে, সেক্ষেত্রেও সে ব্যতিক্রম। মোহিতের চোখ দুটো নির্লিপ্ত, অনেকটা মরা মাছের চোখের মতো। তবে তার শুকনো চেহারায় কিছু একটা ব্যাপার আছে।
বলুন, আপনার কি সমস্যা?
স্যার, আমি আপনার চেয়ে বয়স অনেক ছোট হব, দয়া করে আমাকে তুমি করে বলবেন।
আচ্ছা, সেটা বলা যাবে, কোনো সমস্যা না। বলো, কি সমস্যা তোমার?
ধন্যবাদ স্যার, আমি একটা কঠিন সমস্যায় আছি। আপনার কথা কয়েক জায়গা থেকে শুনে এখানে এসেছি। আমার ধারণা আপনি আমাকে সাহায্য করতে পারবেন।
আমার কাছে সবাই সমস্যা নিয়ে আসে ইয়াং ম্যান, কেউ এখানে বেড়াতে আসে না। তাছাড়া আমার চেহারাও খুব একটা সুবিধার না যে মানুষ আমাকে দেখতে আসবে। স্কুল লাইফে আমার একটা নিকনেম ছিল, পেঁচা দ্য আউল। নামটা সুন্দর না?
হ্যাঁ, নামটা সুন্দর।
আমাদের এই লাইনে রোগীকে সহজ করে তোলা বেশ বড় ব্যাপার। একজন সাইকিয়াট্রিস্টের সাফল্যের অনেকটাই নির্ভর করে এর উপরে। হাসি এক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখে। যেহেতু হেসেছ, এবার তোমার সব কথা মন খুলে বলো।
আমার নাম মুহিব, মুহিব আরমান। আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি বছরখানেক আগে। যদিও দেখে অতটা বয়স হয়তো বোঝা যায় না, এখন একটা চাকরির চেষ্টায় আছি। ঢাকায় এক রুমের ছোট্ট একটা বাসায় ভাড়া নিয়ে একলাই থাকি, সাথে বাড়িওয়ালা নাতি নাতনি দুটোকে একটু পড়া দেখিয়ে দিই। অনেকটা লজিং টাইপের ব্যবস্থা।
তোমার বাবা মা?
ছোটবেলায় বাবা মা মারা যান, গ্রামের এক চাচার কাছ থেকেই কলেজ পাশ করি। এরপর ঢাকায় চলে আসলাম, খেয়ে না খেয়ে দুটো চারটে টিউশনি করে কোন রকমে পড়ালেখা করেছি। গ্রামের সেই চাচাও মারা গেছেন কিছুদিন আগে।
ও আচ্ছা, তোমার সমস্যার কথা বলো এবার।
সমস্যাটা শুরু এই মাসখানেক আগে। একে সমস্যা বলবো কিনা বুঝতে পারছি না, এটা আরো বেশি কিছু। সেদিন একটা ইন্টারভিউ ছিল, যথারীতি ইন্টারভিউ ভালো হয়নি। ভাইভা বোর্ডে উল্টোপাল্টা প্রশ্ন করেছে, মনটা খুব খারাপ। সারাদিন রাস্তায় অগোছালো হাঁটাহাঁটি করলাম, ঘরে ফিরলাম বেশ রাত করে। আমার রুমটা ছাদের উপরে চিলে কোঠার মতো, রাতে বেশ হাওয়া পাওয়া যায়। ক্লান্ত ছিলাম, কিছু খাইও নি, অস্বস্তি লাগছিল। ভাবলাম গোসল করে আসলে হয়তো ভালো লাগবে।
তারপর
গোসল শেষে বের হয়ে চমকে উঠলাম। আমার ঘরে আমার চেয়ারে কেউ একজন বসে আছে, উল্টো দিকে ফিরে রয়েছে বলে তার মুখ দেখা যাচ্ছে না। ভাবলাম গোসল করার সময় হয়তো আগন্তুক ঘরে ঢুকেছে, কিন্তু তা কি করে হয়। স্পষ্ট মনে আছে আমি নিজের হাতে ছিটকিনি লাগিয়ে চেক করেছি, এটা আমার বহু পুরনো অভ্যাস, ভুল হওয়ার প্রশ্নই আসে না।
তার মানে তুমি গোসল করে এসে দেখলে দরজা বন্ধ থাকার পরও কেউ একজন ঘরে বসে আছে?
হ্যাঁ, আমি ভীত না, দুঃসাহসী না হলেও সাহসী বলা যায়। ভূতের ভয় কোনো কালই ছিল না, তবুও মনে মনে যথেষ্ট চমকে উঠলাম, কেমন এক অপার্থিব অনুভূতি। একবার ভাবলাম দৌড়ে ঘর থেকে বের হয়ে আসি, পরে তা বাতিল করে দিলাম। দেখাই যাক না যে কি কাহিনী। স্বাভাবিকভাবে সামনে এগোলাম, যেন এই সময় আমার ঘরে কেউ একজন বসে থাকতেই পারে, এটা তেমন কোনো গুরুতর কিছু না। সে একটা ম্যাগাজিন পড়ছিল, আমার পায়ের আওয়াজ পেয়ে হোক বা অন্য কোনো কারণেই হোক লোকটা আমার দিকে ফিরল। সে আমার দিকে তাকে হাসল, কি ঠান্ডা আর ভয়ঙ্কর হাসি, তা দেখে আমার গায়ে কাঁটা দিল। আমি সাথে সাথে জমে গেলাম, মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। লোকটাকে আমি চিনি, বুদ্ধি হবার পরের থেকে চিনি। তার ওই চেহারাটা আমি আয়নায় অসংখ্যবার দেখছি, চেহারাটা অন্য কারো না, আমার নিজের চেহারা সেটা। আর লোকটা আমি, আমি চেয়ারে বসে আছি।
তার মানে আরেকটা তুমি?
হ্যাঁ ডক্টর, সায়েন্সে না পড়লেও আমি আদিভৌতিক কোনো কিছুতে বিশ্বাস করি না। আমার লজিক বেশ জোরালো, আমি বুঝলাম আমার হ্যালুসিনেশন হচ্ছে, সারাদিন অনেক খাটনি গেছে, ক্লান্তি আর খিদে এর জন্য দায়ী। তাই আমি চোখ বন্ধ করে মনে মনে ভাবলাম যা দেখছি সবই মনের ভুল, সামনে আমার কেউ নেই, ঘরে আমি একা। তারপর চোখ খুললাম
আর দেখলে আরেকটা তুমি তখনও চেয়ারে বসে আছো।
না, আমি দেখলাম চেয়ারটা শূন্য, কেউ বসে নেই সেখানে।
একেবারে একজন খাঁটি মনোবিজ্ঞানীর মতোই এগিয়েছ তুমি ইয়াংম্যান। তারপর বলো।
আমি আমার বিছানায় এসে বসলাম, ঘরের বাতাস বেশ গরম লাগছিল, দরজাটা খুলে দেব কিনা ভাবলাম। একসময় বাথরুমের দরজাটা খুলে গেল, একটু আগে সে বেরিয়ে এলো, সে মানে আমি। আমাকে বলল ভীষণ গরম পড়েছে, তাই না? এবার আর আগের মতো ভয় পেলাম না, চোখ বন্ধ করে আগের বারের কথাগুলোই মনে মনে নিজেকে বললাম। কিন্তু চোখ খুলে দেখি সে চেয়ারটা নিয়ে আমার সামনেই বসে আছে, মুখে সেই অদ্ভুত হাসি, এত ভয়ঙ্কর হাসি আমি জীবনে কখনো দেখিনি। আমার সারা শরীর হিম হয়ে গেল। ডক্টর, আজকে আর বলতে ইচ্ছে করছে না, খুব ক্লান্ত লাগছে, আমি কাল আবার আসবো।
তুমি কি এটাই চাচ্ছ? ওকে ইয়াংম্যান, আমি তোমার জন্য অপেক্ষা করব।
মহিপ তার কথা রেখেছে, ঠিক কালকের সময়টাতেই শফিউর রহমানের চেম্বারে এসে হাজির হয়েছে। শফিউর রহমান তার সময় জ্ঞানে মুগ্ধ হলেন, বিদেশে থাকার সময় তিনি সেখানকার মানুষদের সময় জ্ঞানে মুগ্ধ হলেন। এদেশে এটাতে মোটামুটি বিরল অভিজ্ঞতা, মহিপকে আজ আগের দিনের মতো অপ্রস্তুত লাগছে না, বোঝাই যাচ্ছে প্রাথমিক জড়তা কাটিয়ে উঠেছে, সে সহজ ঘরে বসেছে, চোখ মেলে চারিদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কিন্তু ছেলেটার চোখের নিচে খালি। গত কালকেও এটা একটু ভালো করে নজরে আসেনি শফিউর রহমান, মনে হচ্ছে সারা রাত ঘুম হয়নি তার। চেম্বারে ঝুঁকে মহিপার দিকে চেয়ে হাসল শফিউর রহমান, কিছুটা চমকে উঠলেন, কেমন অপ্রকৃত স্থির মতো হাসিটা। তিনি ঠিক করলেন ছেলেটাকে তিনি সাহায্য করবেন, তার সর্বোচ্চটা দিয়েই সাহায্য করবেন।
কি খাবে বলো, চা না কফি নাকি কোল্ড ড্রিঙ্কস?
ঠান্ডা পানি পাওয়া যাবে?
অবশ্যই। হ্যাঁ তারেক, এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যাও তো। আচ্ছা, শুরু করা যাক তাহলে।
হ্যাঁ ডক্টর।
আগের দিন বলেছিলে তুমি ঘরে ঢুকে দেখলে আরেকজন তুমি বসে আছো, তুমি প্রথমে ভাবলে সে তোমার কল্পনা, কিন্তু ব্যাপারটা তা না, সে একটা চেয়ার নিয়ে তোমার সামনে এসে বসেছে।
হ্যাঁ,
তারপর বলো।
ব্যাপারটা কিভাবে বলবো আসলে বুঝতে পারছি না, অদ্ভুত শোনালেও সত্য যে তারপর থেকে আজ পর্যন্ত আমি তার সাথেই বাস করছি। আমি কিভাবে বেঁচে আছি এটা শুধু আমিই জানি। রাস্তার একটা কুকুরও আমার চেয়ে ভালো থাকে, তাকে নানাভাবে দূর করতে চেয়েছি, কিন্তু সে ছায়ার মতো আমার সাথেই লেগে আছে। ব্যাপারটা আসলে বোঝানো সম্ভব না, দুইজন আমি একই ঘরে দিনের পর দিন থাকছি, এটা অনেকটা বিরাট আকার কোনো শুয়োপোকার সাথে একই বিছানায় পাশাপাশি ঘুমানোর মতো অনুভূতি। একটা অবাস্তব সত্তা, কিন্তু তার অস্তিত্ব এতটাই তীব্র যে তাকে অস্বীকারও করা যায় না। এভাবে চলতে থাকলে আমি নিশ্চিত পাগল হয়ে যাব, প্লিজ ডক্টর, আমাকে বাঁচান।
আচ্ছা সে কি করে তোমার সাথে?
সত্যি বলতে তেমন কিছুই না, শুধু নিজের অস্তিত্ব জানান দেয়। প্রায় সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তার চোখে মুখে বিদ্রুপ খেলা করে। সে একটানা কথা বলে যায়, আমার অতীতের ভুল, বর্তমানের দুরবস্থা, ভবিষ্যতের শঙ্কা নিয়ে কথা বলে। সে আমাকে ঘন্টার পর ঘন্টা জাগিয়ে রাখে, অধিকাংশ রাতেই আমি ঘুমোতে পারি না।
আচ্ছা তাকে কখন কখন দেখো?
প্রথম দিকে মাঝে মাঝে অল্প সময়ের জন্য আসতো, এরপর দ্রুত ঘুরতে থাকে ব্যাপারটা। এখন আমি যতক্ষণ ঘরে থাকি সেও থাকে।
আই সি। তাকে কি শুধু ঘরেই দেখতে পাও নাকি বাইরেও দেখো?
না, শুধু ঘরেই। তাই এখন না পারতে ঘরে যাই, সারাদিন বাইরেই থাকি, পার্কে পার্কে ঘুরি।
আচ্ছা আর কেউ কি তাকে দেখেছে? তুমি যেখানে থাকো সেখানের বাড়িওয়ালা বা আর কেউ?
না, সে আর কারোর সামনে যায় না।
তার মানে তুমি নিজেও বিশ্বাস করতে শুরু করেছো যে আরেকটা তুমি আছে?
ডক্টর, আমি বিশ্বাসও করছি না আবার অবিশ্বাসও করতে পারছি না।
আচ্ছা পানি খাও, তারপর আমি যা বলি মন দিয়ে শোনো। মোহিত।
জি ডক্টর।
যা বলছি মন দিয়ে শোনো, তুমি বড় হয়েছো একা একা, বলা যায় সারাটা জীবনই একা একা পার করে এসেছো তুমি। মন খুলে কথা বলা যায় এমন কাউকে কখনো পাশেও পাওনি যার সাথে তুমি কথা বলতে পারো, হাসতে পারো। তোমার এই নিঃসীম একাকিত্বই তোমার এই দ্বিতীয় সত্তার সৃষ্টি করেছে। অনেক কাল থেকে তুমি একা জীবন যাপন করছো, তাই তোমার অবচেতন মন আরেকটি তুমিকে তৈরি করেছে তোমার সঙ্গী হিসাবে। তোমার দ্বিতীয় সত্তাটাকে প্রথমবার তুমি মোটেও বিশ্বাস করনি দেখেই সে চলে গিয়েছিল। পরে তোমার সেই বিশ্বাস আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, সেই সাথে তোমার অস্তিত্ব আরো দৃঢ় হয়। এখন তুমি নিজেই বিশ্বাস করছো এই পৃথিবীতে দুজন তুমি আছো। তোমাকে এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। যে মুহূর্তে তুমি তোমার এই বিশ্বাস থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবে ঠিক সেই মুহূর্তে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার ছায়াসঙ্গী দূরে চলে যাবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো?
জি ডক্টর। কিন্তু?
কোনো কিন্তু না, এই পরিস্থিতি চলতে থাকলে খুব খারাপ হবে। তোমাকে মানুষের সাথে মিশতে হবে, সময় কাটাতে হবে। একা থাকা মানুষের স্বভাব না, মানুষের বাঁচতে হলে মানুষ লাগে, বন্ধু বান্ধব লাগে। তোমার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে বলেই প্রকৃতি তোমার সামনে তোমার আরেকটা সত্তা এনে হাজির করেছে। তুমি নিয়মে ফিরলে প্রকৃতিও তার অনিয়ম ভেঙে ফেলবে। টিট ফর ট্যাট, বুঝতে পেরেছ?
হ্যাঁ।
গুড
ডক্টর, আজ তাহলে আসি।
আচ্ছা, কিন্তু যে কোনো সমস্যা হলে আবার আসতে ভুলে যেও না, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারো। এই নাও আমার কার্ড, এর পেছনে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবে।
ধন্যবাদ ডক্টর।
নিজের ঘরে দরজার সামনে এসে দাঁড়াতেই মহিবের মনটা খারাপ হয়ে গেল। তার ঘরটি ছাদের উপর, ছাদের উপর বলে সবসময় একটা বাতাস পাওয়া যায়। এই এখনো সুন্দর শীতল বাতাসে শরীর ঠান্ডা হয়ে আসছে, শরৎকাল চলছে বলে আকাশে অতটা মেঘ নেই, তারা ঝিকমিক করছে পুরোটা আকাশ জুড়ে। অন্য সময় হলে সে উদাস মনে আকাশ দেখত, শীতল বাতাস তার চুল ছুঁয়ে যেত, কিন্তু এখন এই অস্বাভাবিক জীবন আর ভালো লাগছে না তার। সে একবার ভাবল ঘরে ঢুকবে না, ছাদের উপর কাটিয়ে দেবে সারা রাতটা। কিন্তু শফিউর রহমানের কথা মাথায় আসতেই চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিল। সে কেন বোকার মতো বিশ্বাস করছে যে ঘরের ভেতর আরেকটা মহিব বসে আছে? তাকে বিশ্বাস থেকে বের হয়ে আসতেই হবে। যে মুহূর্তে সে বিশ্বাস থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবে ঠিক সেই মুহূর্তে তার সমস্যার সমাধান হয়ে যাবে। শফিউর রহমানের কথাগুলো হুবহু ভাবার চেষ্টা করছে সে। তারপর একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে দরজার তালা খুলল। দরজাটা মেলে দিতে দেখল একটা লোক তার বিছানার উপর বসে আছে। লোকটা আর কেউ না, মহিব নিজেই। সোজা মহিবের দিকেই তাকিয়ে আছে সে, চোখের পলক পড়ছে না, মুখে একটা অদ্ভুত শীতল হাসি। এই হাসি যতবার দেখে মহিবের মেরুদণ্ড দিয়ে একটা শীতল শিশির অনুভূতি হয়, প্রচণ্ড ভয় হয় তার, বুকের ভেতর দিয়ে কিছু একটা নেমে যায়।
এসেছ? আমি তো ভেবেছিলাম আজকে আর ফিরবে না। কি বলল তোমার ডক্টর?
কি ব্যাপার, কথা বলছ না কেন? মনে হচ্ছে আমাকে দেখতেই পাচ্ছ না। তুমি আসলে কেউ না। আমি আসলে কেউ না? না, তুমি আমার কল্পনা, বাস্তবে তোমার কোনো অস্তিত্ব নেই। তাই নাকি? শুনে ভাল লাগলো। আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি আমার অস্তিত্ব আছে। প্রমাণ চাও? না, প্রমাণ চাওয়া মানেই তোমাকে অর্ধেক স্বীকার করে নেওয়া। সুন্দর বলেছ, তোমার চিন্তাভাবনা বেশ পরিষ্কার। তবু দাঁড়াও, তোমাকে আমি প্রমাণ দেখাচ্ছি। ডক্টর কি বলল তোমাকে? তা জেনে তোমার কি দরকার? কিছু না, জাস্ট কৌতূহল। জানোই তো, কৌতূহল মানুষের আদিম প্রবৃত্তি, যার জন্ম এই পৃথিবীতে না, স্বর্গে। কৌতূহলের কারণেই আদমার হাওয়াকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই না? তুমি নিশ্চয়ই তাদের আপেল খাওয়ার ঘটনাটি জানো। শয়তান একটা সাপ সেজে।
তুমি থামবে দয়া করে।
থামব কেন? কথা বলো। শফিউর রহমান সাহেব তো তোমাকে কথা বলতে বলেছেন, তাই না? বলো, কথা বলো। এই যে আমি কথা বলছি, আগামীকাল তোমার একটা ইন্টারভিউ আছে, এজন্য ঘুমাবে ভাবছ? ঘুমিয়ে কি লাভ বলো? তার চেয়ে এসো কথা বলি। ডক্টর বলেছে তোমার কথা বলা দরকার।
এতক্ষণ ধরে গল্পের প্রথম পর্ব শুনছিলেন, সেখানে আমরা দেখছি মহিম নামে একটা ছেলে যে মনোরোগ বিশেষজ্ঞর কাছে গেছেন তার একটি সমস্যা নিয়ে। তার সমস্যাটি বড় অদ্ভুত। সে তার নিজের ঘরে নিজেকেই দেখতে পায়, অর্থাৎ তার মতো অবিকল আরেকজন মানুষ তার কাছে আসে। কি অদ্ভুত এক সমস্যা, কি অদ্ভুত এক রহস্য, যা নিয়ে সে পেরেশান হয়ে ডাক্তারের কাছে গেছে এবং ডাক্তারের কাছ থেকে সে সলিউশন চাইছে। আমরা এই প্রথম পর্বের শেষ জায়গাটায় দেখেছি যে প্রথম মহিম এবং দ্বিতীয় মহিমের কথোপকথন, যেখানে দ্বিতীয় মহিম বলছে তাকে জেগে থাকতে হবে, আগামীকালকে তার একটা ইন্টারভিউ আছে, ঘুমিয়ে থেকে লাভ কি, তার সঙ্গে কথা বলতে চাইছে। আমরা জানি না এরপর কি হবে, তাই সেটা জানতে হলে যেতে হবে আমাদের দ্বিতীয় পর্বে, অর্থাৎ এখন যে পর্বটা শুরু। আপনি শুনছেন কুয়াশা, সঙ্গে আছি শারমিন। আসুন তাহলে দ্বিতীয় পর্ব শুনি, তারপর আবার ফিরব। মহিমের ইন্টারভিউটা যাচ্ছে তাই হয়েছে। এবার অবশ্য কোন অবস্থ প্রশ্ন ছিল না, কিন্তু তার চোখ লাল ছিল, সবকিছু এলোমেলো লাগছিল, মাথাটা যেন ফাঁকা হয়ে আছে, তার মাথা অসহ্য রকম যন্ত্রণা, মগজে কেউ যেন রাজস্থানি ছুরি দিয়ে থেমে থেমে কোপ বসাচ্ছে। কি প্রশ্ন করা হয়েছে বুঝে ওঠার আগেই ইন্টারভিউ শেষ। প্রশ্নকর্তারা বারবার ওর দিকে শঙ্কিত দৃষ্টিতে তাকাচ্ছিল। নিশ্চয়ই তার চোখের নিচের কালো দাগ, টকটকে লাল চোখ দেখে তারা ভেবেছে এই ছেলে নির্ঘাত নেশা টেশা করে। একে আর কি বা জিজ্ঞাসা করার আছে? ফ্যাকাশি মুখে মহিম যখন ইন্টারভিউ বোর্ড থেকে বের হয়ে আসলো, ওর মনে মেঘ জমতে শুরু করেছে। তখন সে জানে এবারও চাকরিতে হচ্ছে না। একটা পার্কে গিয়ে বসল সে, এখনই বাসায় ফিরতে ইচ্ছে করছে না। সে জানে এবারও চাকরিটা হচ্ছে না। বারবার মহিমের চোখে পানি জমে যাচ্ছে। এই নির্দয় শহরে যার কেউ নেই, তার চেয়ে দুর্ভাগ্যবান আর কি আছে? একটা চাকরি ওর দরকার, ভীষণ দরকার। চাকরি পেলে ছাদের চিলেকোষার ঘরটাও ছেড়ে দেবে, একটা সুন্দর ছোট্ট বাসা নিবে, কিছু ফার্নিচারও কিনবে ভাবে মহিম। বিকেলে শেষ আলো তখন লালচে হতে শুরু করেছে। কিছু বুঝে ওঠার আগেই ঘুম ভেঙে গেল মহিমের। কিন্তু এত রাতে এত অস্বাভাবিক ভাবে ঘুম ভেঙে যাওয়ার কারণ পরিষ্কার হচ্ছে না। তার ভীষণ তৃষ্ণা পেয়েছে, ওটি পানি খেতে হবে, এটা মাথায় আসতে তার মনে হল সে নড়াচড়া করতে পারছে না। তার বুক যেন স্বাভাবিকের তুলনায় অনেকটা ভারী হয়ে রয়েছে। মহিম চোখ পেলে অন্ধকারে আবছা ভাবে দেখল যে তার দ্বিতীয় সত্তা ঠিক তার মুখের সামনে ঝুঁকে আছে। তার ঠোঁটের কোণায় মৃত্যু শীতল হাসি, বড় ভয়ঙ্কর সেই ভঙ্গি দেখলে তার কাঁটা দিয়ে ওঠে। মহিমের শরীরের সব শক্তি একত্র করে দৌড়তে চাইল, পারল না। তার হাতে পায়ে যে কোনো অনুভূতি নেই, একেবারে অবশ। অন্যদিকে দ্বিতীয় মহিম
তার নিঃশব্দ পরিশাচিক হাসি মুখে ঝুলিয়ে মহিবের বুকের উপর বসে আছে। মহিব কিছু বলতে চাইল, পারল না। অন্ধকারে দুটো হাত চেপে বসেছে মহিবের গলার উপর। ধীরে ধীরে দৃঢ় হচ্ছে সেই শক্তি। মহিবের নিঃশ্বাস আটকে আসতে চায়, তার ধারণা সে মারা যাচ্ছে। ঠিক এমন সময় ঘরের জানালা বেয়ে ভোরের একটা হালকা আলোর রেখা স্পষ্ট হয়ে উঠলে মহিবের শরীরে যেন প্রাণ ফিরে আসল। সেই সাথে শীতল হয়ে আসে গলায় চেপে বসা হাত দুটো। মহিব শরীরের সবটুকু শক্তি একত্র করে ধাক্কা দিল। খুব একটা লাভ হল না, তার বুকের উপর থেকে নেমে গেল না ছায়ামূর্তি। তবে দ্বিতীয় ধাক্কায় ছায়ামূর্তিটি এক পাশে ঝুঁকে পড়লে মহিব এক লাফে বিছানা থেকে নেমে পড়ে। তার বিছানার উপর থেকে তখন পশুদের মতো একটা হিংস্র গর্জন ভেসে আসে। মহিব ছুটতে ছুটতে অনুভব করে কে একজন উঠে বসেছে বিছানায়, চার পায়ে লাফ দিয়ে তাকে ধরার জন্য দৌড়ে আসছে। তার মনে হয় যে কোনো মুহূর্তে সে জ্ঞান হারাবে, তবু সবটুকু সাহস করে সে দরজা ছিটকে নিতে হাত চালে। কাঁপা কাঁপা হাতে প্রথমবার খুলতে পারল না, সে আবার চেষ্টা করল। ততক্ষণে পেছনের জান্তব আওয়াজটা আরো এগিয়ে আসছে। কেউ একজন তার শরীরের শক্ত হাত রাখতেই দরজার কপাট খুলে ফেলল মহিব। ভোরের আলো ঢুকে পড়ে ঘরে, আর শিথিল হয়ে আসে সেই স্পর্শ। মহিব হাঁপাতে হাঁপাতে বাইরে বের হয়ে আসল। এখনো তার বুক হাঁপড়ের মতো উঠানামা করছে, যেন যে কোনো সময় ফেটে যাবে। একজন লোকের কথাই মহিবের মনে পড়ছে এই মুহূর্তে, মনোরোগ বিশেষজ্ঞ শফিউর রহমান। তার কাছে যেতে হবে মহিবকে, সবকিছু খুলে বলে নিশ্চয় তিনি কোনো পরামর্শ দিতে পারবেন। আচ্ছা, এত ভোরে কি তাকে পাওয়া যাবে চেম্বারে?
ডক্টর, সবই তো বললাম।
তার মানে তুমি বলতে চাইছো তোমার দ্বিতীয় সত্তা কিছুক্ষণ আগে তোমাকে মেরে ফেলতে চেয়েছে?
হ্যাঁ ডক্টর।
তোমার কেসটা দিন দিন জটিল হয়ে উঠছে। তোমাকে আমি বলেছিলাম তোমার ওই দ্বিতীয় সত্তাকে এড়িয়ে চলতে, তুমি কি তা করেছিলে?
চেষ্টা করেছিলাম। আমি তাকে বললাম সে আমার কল্পনা, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু সে বলল সে নাকি প্রমাণ করে দিতে পারে যে তার অস্তিত্ব আছে। আমি প্রমাণ চাই কি না?
ও, তুমি প্রমাণ চাইলে?
না, কারণ প্রমাণ চাওয়া মানেই তাকে স্বীকার করে নেওয়া। কিন্তু সে নিজে কিছুক্ষণ পরে একটা ব্লেড দিয়ে নিজের বাম হাতে তালুতে পোজ বসায়। কয়েক সেকেন্ডের মাঝে সেখান থেকে রক্তের একটা ধারা দেখা যায়, কালচে লাল রক্ত। বিছানা চাদরে গিয়ে পড়ে বেশ কয়েক ফোঁটা। রক্তটা ডক্টর অবাস্তব না, কালচে এবং বাস্তব।
সেই রক্তের দাগ কি বিছানার চাদরে এখনো আছে?
না, সকালে উঠে কোনো রক্তের দাগ দেখতে পাইনি আমি, কিন্তু রাতে ছিল সেটা। আমি বেশ কয়েকবার পরীক্ষা করেছিলাম।
মহিব।
জি ডক্টর, বলুন।
তুমি বোবায় ধরা রোগের নাম শুনেছ? বিজ্ঞানের ভাষায় একে বলে স্লিপ প্যারালাইসিস। এটা ঘুমের মধ্যে হয়। ঘুমের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাওয়ার সময় হয় এটা। খুবই সাধারণ একটি ঘটনা, কিন্তু রোগী আতঙ্কগ্রস্ত হয় বলেই তার কাছে ব্যাপারটা বেশ ভয়ঙ্কর রূপে ধরা দেয়। সে প্রাণপণে নড়াচড়া করার চেষ্টা করে, সফল হয় না। বুকের ওপর বিভিন্ন অদ্ভুত যন্ত্রকে বসে থাকতে দেখে। তোমার কি এই রোগটা আছে?
না, কিন্তু আমি এর নাম শুনেছি।
আমার ধারণা তোমার এই রোগের অ্যাটাকই হয়েছে আজ সকালে। সাথে তোমার যাবতীয় ভয় আর আতঙ্ক মিলে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলে তুমি। তুমি কি বুঝতে পারছো কথাগুলো?
হ্যাঁ।
গুড। আর এই বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস একবার হলে বারবার হতে থাকে, তাই তোমার পরেও এমনটা হবার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কগ্রস্ত হবে না, ধীরে ধীরে এটা নিজে নিজেই কেটে যাবে। আর শোনো, আমার ধারণা তোমার একাকিত্ব, ভয়, আতঙ্ক তোমার সমস্যাটাকে আরো জটিল করে তুলেছে। তুমি কয়েকদিনের জন্য গ্রামে যাও কিংবা বাইরে থেকে ঘুরে আসো। পারলে কোনো বন্ধুর সাথে থাকো, দেখবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে।
মহিব ঢাকা ছেড়ে গেল না, গ্রামের বাড়িতে কেউ নেই, বন্ধু বান্ধবরাও কেউ থাকে না সেখানে। তাই যে ঢাকাতে তার স্কুল জীবনের বন্ধু সাদেকের বাসায় গিয়ে উঠল সে। একটা ব্যাংকে চাকরি করে সাদেক। অল্প কিছুদিন হল সে বিয়ে করেছে দীর্ঘদিনের বান্ধবী সোমাকে।
ছোট একটা ফ্ল্যাটে তাদের ছোটখাটো ছিমছাম সংসার। সোমাকে যদিও মহিব আগে থেকেই চেনে, তবু তার সাথে খুব বেশি কথা হয়নি সোমার। বিয়ের পরে প্রথমেই গেল তাদের বাসায়। আদিভৌতিক অংশগুলি বাদ দিয়ে যতটা সম্ভব ভদ্রভাবে বলা যায় তাদেরকে ফোনে বলেছিল। সে বলেছিল ডাক্তার বলেছে তাকে কয়েকদিন একা না থাকতে, সে যদি সাদেকের সাথে কয়েকদিন থাকে সমস্যা হবে কি। শুনে সাদেক একটা ছোট গালি দিয়ে উঠেছিল, শালা বন্ধুদের সাথে এভাবে কথা বলা শিখেছিস কবে থেকে। শুনে মহি মনে মনে একটা স্বস্তি ফেলল, যাক সাদেকটা আগের মতোই আছে। সে শুনেছিল বিয়ের পর বন্ধুরা বদলে যায়, সাদেকের মেলাটা দেখা যাচ্ছে না। সন্ধ্যার পরেই সে সাদেক আর সোমার ফ্লাইটে উপস্থিত হল। তাদের দুজনেই তাকে অনেকদিন পরে দেখে আন্তরিকভাবে খুশি হয়। চা খেয়ে তারা মুহিবকে ছাদ দেখাতে নিয়ে যায়। ছাদটা নাকি অসাধারণ, আসলেই তাই। ছাদ জুড়ে নানা রকমের টপ, বিভিন্ন রকমের গাছ ফুল, তাছাড়া আশেপাশে উঁচু বিল্ডিং না থাকায় চারিদিক পরিষ্কার দেখা যায়। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন পর্যন্ত সব ফুলে থাকলেও শীতল বাতাসের স্পর্শ পেতেই মহিবের মনে একটা অশুভ ছায়া জমে ওঠে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে, সে অন্ধকার ঘৃণা করে। আবার আলো আসতে কত দেরি। রাতে খাওয়া দাওয়ার পর বারান্দার চেয়ার নিয়ে বসেছে ওরা তিনজন, মহিব, সোমা আর সাদেক। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে সাদেকের যেন কথা থামতেই চায় না। সোমাও আগ্রহ নিয়ে মহিবকে দেখে, কিন্তু মহিব যেন কিছুটা অন্য মনস্ক, মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায়। হু হা করে উত্তর দেয় আর কিছু বললে চমকে উঠে তাকায়।
কিরে কি ভাবছিস, বাচ্চা কাচ্চার কথা খুব মনে পড়ছে বুঝি?
মানে কার বাচ্চা?
সেটাই তো, তোর তো এখনো বাচ্চা কাচ্চাও নেই, তাহলে কি ভাবছিস এত?
উফ, তুই এখনো আগের মতো আছিস বুঝলি, একটুও বদলাসনি।
কোনো মানুষই বদলায় না বন্ধু, বদলানোর ভান করে শুধু। সময়ের সাথে সাথে এসব ভান করতে শেখে মানুষ। আমার এসব ভান করতে অত ভাল লাগে না।
বাহ, আগে ছিলি শুধু চরিত্রহীন, এখন দেখি সাথে সাথে দার্শনিকও হয়ে গেছিস।
ছি ছি, বয়স সামনে এসব বলিস না তো দোস্ত, পরে তুই আড়াল হলেই শুরু হবে নির্যাতন। এদেশে পর্দার আড়ালে হয় বলে পুরুষ নির্যাতনের কথা কেউ জানে না, কিন্তু জেনে রাখ ব্যাপারটা সত্য।
আচ্ছা তাই নাকি, আমি তাহলে তোমায় নির্যাতন করি? শুনলেন মহিব ভাই, আপনার বন্ধুর এসব কথার জন্য কবে যে ওকে খুন করে ফেলি।
শান্তি শান্তি, মহিবের সামনে মারামারি করলে ও ভয় পাবে, শেষে আর বিয়েই করতে চাইবে না। একটা মেয়ের জীবন তুমি এভাবে ধ্বংস করে দিতে পারো না।
এত কথা তুমি পাও কোথায়?
এগুলো তো আমার কথা না, মহিবের কথা। মহিব ছোটবেলা থেকেই চুপচাপ, সাপ চলে রান এই টাইপের। তো আমি ভাবলাম এতগুলো কথা নষ্ট হবে, তার চেয়ে আমি বরং কিছু বলি, নাকি মহিব? দেখছো, এতগুলি কথার জবাবে শুধু একখানা হুম বরাদ্দ করেছেন তিনি।
ঠিকই আছে, তোমার মতো এত কথা বললে মানুষের মাথা ঠিক থাকতো না। তারপর মহিব ভাই, আপনার বিয়ের দাওয়াত পাবো কবে?
আর বিয়ে, একটা চাকরি ঠিক মতো জুটলো না।
আরে চাকরির কথা বাদ দিন তো, চাকরি হচ্ছে সস্তা জিনিস, সস্তা জিনিস যখন তখন আসে যায়, সম্পর্কই হচ্ছে আসল জিনিস। তা আছে নাকি পছন্দের কেউ?
না, অত পছন্দ হয় না।
আরে ধুরো, ওকে পছন্দ করবে কে? দশটা কথা বললে একটা কথার উত্তর দেয় হুম করে। দেখা যাবে মেয়ে ওকে চমৎকার সুন্দর চাঁদ নিয়ে দশ লাইন বলে গেল, ও উত্তর দেবে হুম, সংসার ডিসমিস।
তুমি থামো তো, খালি বকবক।
তোরা সুখী আছিস তাহলে, দেখে ভালো লাগছে।
সোমার মতো মেয়েকে সাথে নিয়ে অসুখী থাকে এমন সাধ্য কার? সুযোগ পেয়ে মাঝে মধ্যে এরকম পাম্পটি একটু মারতে হয় আর কি।
অনেক হয়েছে, চলো এবার মহিব ভাইকে ঘুমাতে যেতে দাও, উনি নিশ্চয়ই অনেক ক্লান্ত।
কিরে তুই ক্লান্ত নাকি? আচ্ছা ঘুমিয়ে পর, পরে কথা হবে।
মহিব ভাই, কিছু প্রয়োজন হলে বলতে সংকোচ করবেন না, কিন্তু আমাকে বলবেন।
অবশ্যই বলবো।
মহিব যখন ওর জন্য সাজিয়ে দেওয়া ঘরটায় ঢুকলো, একটা বোটকা গন্ধ নাকে এলো। তবুও ঘরের মাঝে কাউকে দেখতে না পেয়ে একটা স্বস্তি পেল সে। জানালার পর্দাটা সরিয়ে দিল, চারিদিকে একটা চাপা অন্ধকার। হঠাৎ মনে হল ওর পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কথাটা মনে হতে ওর ঘাড়ের লোম দাঁড়িয়ে গেল যেন। ভয়ে ভয়ে পেছনে ফিরল, না
কেউ নেই সেখানে। সে বোতল থেকে ঢকঢক করে পানি গলায় ছাড়ল। ওর রুমের সাথে লাগো একটা বারান্দা, কিছুক্ষণের জন্য সেখানে গিয়ে বসল সে। তারপর আবার ফিরে এলো। এত তাড়াতাড়ি ঘুম আসবে না সে জানে, আগেও দেরি করে ঘুমত। মোবাইলটা হাতে তুলে নিল মহিম। হঠাৎ মনে হল কেউ যেন ওর ঘাড়ের উপর দিয়ে তাকিয়ে আছে মোবাইল স্ক্রিনের দিকে। একটা নিঃশ্বাসের শব্দ পেল, সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকাল। না, সব তার মনের ভুল, নিজেকে সে নিজে বলল। তারপর বাতি নিভিয়ে দিয়ে সে বিছানায় আসলো। বিছানায় পা তোলার সময় পায়ের সাথে কোন একটা শীতল কিছুর স্পর্শ পেল যেন। চমকে পা তুলে গায়ের উপর কাঁথাটা টেনে দিল। ঘড়িটা তখন এক সুরে টিক টিক করে চলেছে। মহিম চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু বারবারই বিছানার নিচে কোন একটা কিছু নড়াচড়া করার শব্দে বারবার চমকে উঠল। নিশ্চয়ই ইঁদুর হবে। ভাবতে না ভাবতেই সে একটা স্পষ্ট নিঃশ্বাসের শব্দ পেল। সেদিকে মনোযোগ না দিয়ে সে ঘুমানোর চেষ্টা করল। চোখ বন্ধ করতে মহিমের মনে হল কেউ আছেন অন্ধকারে নিঃশব্দে তার বিছানার পাশে এসে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে দেখছে তাকে। অনুভূতিটা এতই তীব্র যে মহিম এবার আর চোখ খোলার সাহস পেল না। হঠাৎ করে ঘুম ভেঙে গেল মহিমের। চুপচাপ শুয়ে আছে, নাড়াচাড়া করারও চেষ্টা করছে না। খানিকটা ঘোর কাটতেই সে পুরো ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। যদিও আবছালে খুব ভালো মতো বোঝা যাচ্ছে না কিছু, এমন সময় পা বরাবর কিছুটা ডানে একটা অবয়ব দেখতে পেল সে। দেখি ভয়ানক ভয় পেল মহিম। পুরো শরীরে কালো কাপড় জড়ানো, মুখের অংশটুকু যেখানে চোখ থাকার কথা ওখানে যেন দুটো আলো জ্বলছে, অনেকটা কুকুরের চোখের মতো। ছায় মূর্তিটির আর কিছুই তেমন স্পষ্ট না বলে দেখা যাচ্ছে না। অবয়বটি এক বিন্দু নড়ছে না। মহিম চোখ ফিরিয়ে নিতে পারছে না, চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। সে কেমন যেন একটা মন্ত্র মুগ্ধের মতো চেয়ে আছে জ্বলন্ত চোখের দিকে। ধীরে ধীরে ভয় বাড়তে শুরু করল। অবয়বটা যাচ্ছেও না, এগোচ্ছেও না, কিছুই করছে না, একেবারে মূর্তির মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মহিম তখন ভয়ে ঘামতে শুরু করেছে। ধীরে ধীরে হৃদস্পন্দনও বেড়ে চলেছে। এই মুহূর্তে কি করা যায় মাথায় আসছে না। তারপর অনেক চেষ্টা করে যতটুকু সম্ভব জোর দিয়ে চিৎকার করে সাদেককে ডাক দিল। কিছুক্ষণের জন্য থমকে গেল সে, কারণ ওর গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আবার মুখ দিয়ে শব্দ বের করার চেষ্টা করল এবং শুধু জিহ্বা আর ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। মহিম যেন বোবা হয়ে গেছে, বিন্দুমাত্র শব্দ বেরোচ্ছে না গলা দিয়ে। তার ভয়ও বেড়ে গেল কয়েক গুণ। হাত পা নাড়াতে চেষ্টা করল, পারল না। সে চোখ পর্যন্ত সরাতে পারছে না। ওই মুহূর্তে অবয়বটা হঠাৎ করে সামনের দিকে এগোতে শুরু করল। মহিম মারাত্মক ভয় পেয়ে এবার সর্বশক্তি দিয়ে চিৎকার করল, আর এক মুহূর্তে ও ঘুম ভেঙে গেল। মহিম তখনও বিশ্বাস করতে পারছে না ওটা একটা স্বপ্ন ছিল, এত দুঃস্বপ্ন। সে বিছানার পাশে রাখা পানির বোতল খুলে মুখে দিল। ঠিক তখনই বারান্দায় একটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল। মহিম প্রথমে ভাবল এটা মনের ভুল, কিন্তু বারান্দা থেকে অস্পষ্ট আওয়াজ ভেসে এলো, কেউ যেন পত্রিকার পাতা উল্টাচ্ছে। এত রাতে বারান্দায় বসে পত্রিকা উল্টাবে কে? সাদেক না তো, কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। মহিম অন্ধকারে দূর দূর বুকে বারান্দার দিকে এগিয়ে গেল। যা ভেবেছিল ঠিক তাই, বারান্দায় রাখা চেয়ারে বসে আছে হুবহু ওর মতোই একজন মানুষ। মহিমের শব্দ পেয়ে মুখ তুলে ওর দিকে তাকাল, মুখে ভয়ঙ্কর জান্ত ব্যথা হাসি।
কুয়াশা,
দ্বিতীয় পর্বে আমরা দেখেছি মহিমের নাজেহাল অবস্থা। সে প্রতি রাতে আরেকজন মানুষের অস্তিত্ব অনুভব করে তার রুমে, এবং একটা পর্যায়ে সে দেখতে পায় যে ব্যক্তিটি বা যে অশরীরী মানুষটির অস্তিত্ব সে টের পাচ্ছে সেটার অন্য কেউ নয়, আরেকজন মহিম, অর্থাৎ তার মতন অবিকল দেখতে হুবহু আরেকজন মানুষ। এবং সে সেদিন যে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখানে গিয়েও সে কিছুই করতে পারেনি, কোনো কথাই বলতে পারেনি। এভাবে একা থাকলে সে পাগল হয়ে যাবে সেটা চিন্তা করে মহিম চলে যায় তার বন্ধু সাদেক এবং সোমার বাড়িতে। সে ভেবেছিল মানুষের মধ্যে থাকতে ডাক্তারের কথা অনুযায়ী তার যে মানসিক রোগ ডাক্তার সন্দেহ করছে সেটা সেরে যাবে, সেখানে হয়তো তার সেরকম কিছু হবে না। কিন্তু আসলে কি তাই হয়েছিল? না, তা হয়নি, কারণ মুহিব সময় এবং সাদেকের বাড়িতে গিয়ে যখন রাতে ঘুমোতে যায় সেখানে গিয়েও একই অবস্থা। সেখানে গিয়েও হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং আরেকজন মানুষের অস্তিত্ব সে টের পায় এবং দেখতে পায় যে তার গায়ের উপর চেপে বসে আছে যে মানুষটি সেটি অবিকল তার মতন দেখতে আরেকজন মুহিব। এবং মুহিব যখন তার দিকে তাকায় দেখতে পায় তার মুখে ভয়ঙ্কর হাসি। এরপরে মুহিব কি বেঁচে থাকবে না মরে যাবে, কি হবে মুহিবের, কোত্থেকে এলো মুহিব, আসল মুহিব কে, নকল মুহিব কে, নানা রকম প্রশ্ন করছে তো আপনাদের মাথায়। আসুন তাহলে তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বে আমরা শুনি রহস্যটা শেষ হবে কি করে, তারপর আবার ফিরছি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, সঙ্গে আছি শারমিন।
ঘুম কেমন হয়েছে?
তুমি তুমি আবার এসেছো
কেন? তুমি কি ভেবেছিলে আমি চলে গেছি? আমি যাব কোথায় বলো? আমি তো তোমার সাথেই থাকি।
কি চাও তুমি?
আমি তো কিছু চাইনি, নাকি আমি কখনো বলেছি আমাকে জামা জুতো কিনে দাও? বলো
তুমি কেন আমার সাথে এমন করছো?
আমি তোমাকে সাহায্য করতে চাই মুহিব, আমরা দুজন একসাথে কাজ করলে তোমারই ভালো হবে।
আমি তোমার সাথে থাকতে চাই না।
কেন? আমি তোমাকে সারা জীবন রক্ষা করব মুহিব, তুমি শুধু আমার কথা মতো চলবে। এই মুহূর্তে তুমি আমার একটা কথা শুনলে তোমার অনেক লাভ হবে। যাও সোমাকে মেরে ফেলো, কেউ কিচ্ছু টের পাবে না।
তোমার মতো তোমার মতো উন্মাদ শয়তানের কথা আমি শুনব? এটা তুমি ভাবছো কিভাবে? তুমি একটা অবাস্তব কল্পনা, তুমি আমার কল্পনা, আমি আমি তোমাকে বিশ্বাস করি না।
বুঝেছি তুমি প্রমাণ চাও, তাই না মুহিব?
মুহিব, এই মুহিব, ওঠ।
কি হয়েছে?
আমি সোমাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তুই দরজাটা লাগিয়ে দে।
মানে সোমা হাসপাতাল? কি হয়েছে ওর?
ভোররাতের দিকে ওয়াশরুমে যাওয়ার সময় কোনো কিছুতে ধাক্কা খেয়ে বেসিনে মাথা ঠুকে যায়। কোনো সারা শব্দ না পেয়ে আমি এসে দেখি মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে বাথরুম। আমার খুব ভয় লাগছে রে, অ্যাম্বুলেন্সে ফোন দেওয়া হয়েছে, নিচে এসে গেছে ওরা।
তুই চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই যা, আমি আসছি হাসপাতাল। সাদেক, ডক্টর কি বলল?
বলল যে ইন্টারনাল ব্লিডিং বেশি হলে মারাত্মক যে কোনো কিছু হতে পারত, ভাগ্য ভালো যে অতটা হয়নি। রক্ত লেগেছে তিন ব্যাগ, ভাগ্যিস ম্যানেজ হয়ে গিয়েছিল।
এখন কি অবস্থা?
কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে, এখনো যথেষ্ট দুর্বল, তবে অল্প হলেও কথা বলছে, যদিও ডাক্তার কথা বলতে মানা করে দিয়েছে। চল দেখবি, চল। সোমা দেখো, মুহিব তোমাকে দেখতে এসেছে।
সোমা এখন কেমন লাগছে?
ভালো।
রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ।
কি ব্যাপার সোমা, এত কাটা কাটা করে উত্তর দিচ্ছ কেন?
ও কিছু না, আঘাত পেয়েছে তো হয়তো কথা বলতে ভালো লাগছে না।
কিন্তু একটু আগেও তো ঠিকঠাক কথা বলছিল।
আরে ও কিছু না, সময় গেলে সব ঠিক হয়ে যাবে। থাক আমি এখন যাই রে।
কথা ভুলতে পারল না, কি তীব্র ঘৃণা নিয়ে সে তাকিয়েছিল মুহিবের দিকে। সোমা হয়তো দুর্ঘটনাটা কিভাবে হয়েছে কিছু বলেনি সাদেককে। সাদেক ভেবেছে কিছুতে ধাক্কা খেয়ে এমনটা হয়েছে, কিন্তু যদি সেটাকে ধাক্কা দেওয়া হয়, সোমা নিশ্চয়ই কিছু দেখেছে যার কারণে মুহিবের দিকে অমন দৃষ্টিতে তাকিয়েছিল। কথাটা মনে হতেই মুহিব চমকে ওঠে। কাল রাতে তাকে বলা হচ্ছিল সে প্রমাণ চায় কিনা, তবে কি হ্যাঁ, তাহলে সব দিক মিলে যায়। সোমা ভাবছে মুহিবই ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আবার অন্য মুহিবও তার অস্তিত্বের ব্যাপারে একটা প্রমাণ রাখল। মুহিব ঠিক করল আছে নাখার পাড়া যাবে, সেখানে মুহিবের ভার্সিটির ফ্রেন্ড রাসেল থাকে, পড়াশোনা করেন ঠিক মতো, তবে পলিটিক্স করে হাত পাকিয়েছে, টাকাও কামিয়েছে বেশ। কোনো এক অজানা কারণে রাসেল তাকে বেশ পছন্দ করে, যে কোনো সমস্যায় মুহিবকে তার কাছে যেতে বলে রেখেছে। এতদিন দরকার পড়েনি, রাসেলকে পাওয়া যাবে কিনা কে জানে। মহিমের এখন তাকে খুব দরকার।
আরে মহিম, কি অবস্থা?
এই তো তোর?
আরে মার্কেটের অবস্থা তো ভালো না, লাশের দাম বেড়ে গেছে। আগে একটা লাশ ফেলানো কত ইজি আছিল, এখন 14 রকমের গঞ্জাম। তার উপর আবার এই সমস্ত ইন্টারনেট আইসা আরো ঝামেলা বাড়াই দিছে। কই কই খবর চললে যায়, কিন্তু তোর মুখটা তো শুকনা কেন? কতদিন পর দেখা, চোখের নিচেও দেখি কালি পড়ছে, ছেঁকা টেকা নাকি?
আরে ধুরো, না না এমনি, একটা সাহায্যের জন্য আসছি তোর কাছে।
বলে ফেল, আমি তো তোর আগে আসতে গেছিলাম দরকারে, কাউরে ফেলে দিতে হইব নাকি?
না বলবো, আগে কিছু খাওয়া, সারাদিনে খাওয়া হয়নি।
আগে বলবি না। এই শামসু, জলদি মোরে হোটেলে গিয়ে নাস্তা নিয়ে আয়।
রাতে নিজের ঘরে ফেরার সময় সিঁড়িতে বৃদ্ধ বাড়িওয়ালার সঙ্গে দেখা মহিবের। তিনি মহিবকে বললেন তাকে হাসপাতালে নিয়ে যেতে পারবে কিনা। সবাই হাসপাতালে, কিন্তু তিনি একা পড়ে আছে। মহিব সে অবস্থাতেই তাকে নিয়ে নেমে এলো। হাসপাতালের নাম বলে একটা সিএনজিতে চেপে বসল। বৃদ্ধকে জিজ্ঞেস করলো কি হয়েছে। বৃদ্ধ জানালো সন্ধ্যায় তার নাতি নাতনি, যাদেরকে মহিব মাঝে মাঝে পড়া দেখিয়ে দেয়, প্রতিদিনকার মতো ছাদে বসে খেলছিল। অন্যদের ছাদে অনেকেই থাকে, কিন্তু আজকেও ছিল না। তাদেরকে অনেকবার ডাকার পরও না নামায় তাদের মা ছেলেটাকে ডেকে নেয় নিজে। এরকম করলে নাতনিটা ভয়ে নিজে নিজে নিচে নেমে আসে। কিন্তু আজকে ভাই নেমে যাওয়ার পর অনেকক্ষণ পরেও বোনটা না নামায় তার ছাদের উপরে উঠে আসে, কিন্তু মেয়েটাকে দেখতে পায় না। পরে খুঁজতে গিয়ে দেখা যায় সে পাশের বিল্ডিং এর একতলার নিচের ছাদে পড়ে আছে এবং রক্তে ভেসে যাচ্ছে সব। ছাদ থেকে পড়ে গিয়েছিল সে। মেয়েটার নাম টুসি, ক্লাস টুতে পড়ে। বৃদ্ধ নাতনির এই দুরবস্থার জন্য বারবার নিজেকে দোষারোপ করছিলেন, কারণ ছাদের রেলিং দেয়া হয়নি এখন। রেলিং দেয়া থাকলে নিশ্চয়ই তার নাতনির আজ এই অবস্থা হতো না। এসব বলে তিনি ঝরঝড় করে কেঁদে ফেললেন। মহিব কি বলবে ভেবে পেল না। সে বৃদ্ধ বাড়িওয়ালাকে সান্ত্বনা দেওয়ার একটা মৃদু চেষ্টা করল, লাভ হল না। আচ্ছা এসব কি হচ্ছে তার আশেপাশে, কেন হচ্ছে? তার নিজেকে ভীষণ অসহায় লাগছে। ঢাকা শহরের জ্যাম ঠেলে হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। বাড়িওয়ালা নাতনির অবস্থা খুব একটা ভালো না, বেশ কয়েক প্যাক রক্ত লেগেছে, ডাক্তাররা বলেছে আরো লাগবে। টুসিও তাকে দেখে সোমার মতো চমকে গেল। পার্থক্য এই যে সোমার দৃষ্টিতে ঘৃণা ছিল আর টুসির দৃষ্টিতে নিখাদ ভয়। অথচ তার সাথে মহিবের চমৎকার বন্ধুর মতো সম্পর্ক। মহিব ঠিক করল হাসপাতাল থেকে বেরিয়ে এসে ডাক্তার শফিকুর রহমানের কাছে যাবে। আচ্ছা ডাক্তার এসব পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করবেন? নিছক দুর্ঘটনা হিসেবে? তাহলে সোমার চোখের ওই ঘৃণার দৃষ্টি কেন? কিংবা টুসির চোখে বা কেন মহিবের প্রতি এই ভয়?
তার মানে তুমি বলতে চাচ্ছ এই ঘটনাগুলোর পেছনে তোমার ওই দ্বিতীয় সত্তার ভূমিকা আছে?
হ্যাঁ ডক্টর।
দেখো মহিব, তুমি জানো না কতটা অসম্ভব কথা বলছো তুমি।
ডক্টর, অসম্ভব হতে পারে, কিন্তু আমি এই ব্যাপারটার সাথে বাস করছি প্রতিদিন। আমি এর থেকে মুক্তি চাই।
তুমি বলছিলে সে তোমাকে রাতে সোমাকে খুন করার কথা বলেছিল।
হ্যাঁ, আমি মানা করে দিয়েছিলাম।
তাই তোমার ধারণা সে নিজেই সোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে?
তা না হলে সোমা আমাকে দেখে ওইভাবে কুকড়ে যাবে কেন?
কিন্তু তুমি বলেছিলে সে আর কারোর সামনে যায় না।
যেত না, এখন নিজের কাজ করার জন্য যাচ্ছে।
তোমার পরিপূর্ণ বিশ্রাম দরকার, কয়েকদিন বিশ্রাম নিলেই সমস্যা কমে যাবে।
সরি ডক্টর, আমি আর কারো জীবনে এরকম ঝামেলা তৈরি করতে চাই না। আপনার কথা মতো আমি তাকে অবাস্তব কল্পনা ঘোষণা দেওয়ার পরেই সে সব শুরু করেছে, নিজের অস্তিত্ব প্রমাণের জন্য এসব করছে সে।
মহিব শান্ত হও, আমরা এই সমস্যার সমাধান করতে পারব।
এই সমস্যা আমার কাছে এসে হাজির হয়েছে, সমাধানও আমাকেই করতে হবে। আমি একটা সমাধানের কথা ভাবছি, তবে আপনাকে বলা যাবে না।
আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি।
ধন্যবাদ ডক্টর, আপনি অনেকটা চেষ্টা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এখন উঠি, ভালো থাকবেন ডক্টর।
মহিব যখন বাড়ি ফিরল, তখন গভীর রাত, সারা পাড়া ঘুমিয়ে গেছে। বাড়িওয়ালাদের ঘর থেকে বিস্তৃ সুরে কান্নার আওয়াজ ভেসে আসছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সেই কান্নার আওয়াজ যেন মনির কানের কাছে বিদ্যুৎ হাসি হয়ে আঘাত করতে থাকে। সে কান চেপে ধরে কিন্তু লাভ হয় না। নিজের ঘরের সামনে দাঁড়িয়ে মনে বুঝল সবকিছু এত অন্ধকার কেন। ইলেকট্রিসিটি নেই, এই মুহূর্তে রাগ এবং ভয় দুটো অনুভূতি তার মনে প্রবল হয়ে উঠল। একবার সে ভাবছে ঘরের ভেতরকার নিশ্চিম অন্ধকারে তার জন্য অপেক্ষা করে আছে ভীষণ অশুভ কিছু একটা, কিন্তু পরক্ষণে ভাবছে আজকে তার একটা বিহিত করতেই হবে। সে দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করল। বাইরে আজ পূর্ণিমা, জোছনার আলোর ভাগ সেও পেয়েছে কিছুটা। সে আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করেছে। আজকে সে আলোয় ঘরের অন্ধকার চোখে সয়ে এলে মহিত চারিদিকে তাকায়। কোথাও কেউ নেই। এমন সময় পিছন থেকে কেউ যেন তার হাড়ে হাত রাখে। মহিবের সারা শরীর জমে যায়। মনে মনে সে নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করে, লাভ হয় না কোনো। সে শীতল স্পর্শে তার ঘাড়ের লোম দাঁড়িয়ে ওঠে।
টুশির খবরটা শুনেছ তো?
বেচারি,
তুমি আমার কাছে প্রমাণ চাচ্ছিলে না সেদিন?
হ্যাঁ না কিছুই তো বললে না,
ভাবলাম নীরবতাই সন্মতির লক্ষণ।
তাই
তাই কি?
আহ, অত ক্ষেপছ কেন? তুমি ভেবে দেখো আমরা আরো কতদিন একসাথে থাকব। এসব ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করতে হয় না।
কি করেছো তুমি টুশিকে?
কিছু করিনি তো, আমরা একটু ছোঁয়াছুঁয়ে খেলছিলাম শুধু।
পিশাচ, পিশাচ, তুই একটা বাচ্চা মেয়েকে এভাবে মেরে ফেললি?
মহিবের ভয় ডর সব যেন উবে আছে। রাগে তার হাত পা কাঁপা শুরু করলো থরথর করে। নিজেকে সে স্থির রাখতে পারছে না। অনেকটুকু শক্তি খরচ করে সে শীতল হাতের থেকে নিজেকে মুক্ত করল। তারপরই সোজা এগিয়ে গেল সামনে, বালিশে নিচে রাখা পিস্তলটা বের করে আনল। অন্ধকারে কালো রঙের বস্তুটা চকচক করছে। অস্ত্রটা রাসেলের, অনেক বলে কই সেদিন নিয়ে এসেছিল মহিম। কিছু বুঝে ওঠার আগেই সামনে দ্বিতীয় মহিমের মাথায় ঠেকাল নলটা। প্রথমে চমকে গেল, সামনে নিল সে, জিভ দিয়ে ঠোঁটটা চেটে নিল একবার। তার কুকুরের মতো চোখে একটা নগ্ন কৌতূহল। অন্ধকারেও তা দেখে শিউরে উঠল মহিম। মহিমের হাত কাঁপছে, যে কোনো মুহূর্তে পিস্তলটা হাত থেকে পড়ে যেতে পারে। তাই মহিবার দেরি করল না, বিদায়। ট্রিগারটা চেপে দেওয়ার ঠিক আগ মুহূর্তে ফিস ফিস করল সে। মহিম মেঝেতে পড়ে আছে, বড় আয়নাটার সামনে কুকড়ে আছে মাথায় গুলিবিদ্ধ দেহটা। তার হাতে একটা কালো পিস্তল শক্ত করে ধরে আছে। অন্ধকারেও মেঝেতে স্পষ্ট একটা লোক কালচে লাল রঙের স্তর জমেছে। রক্তের একটা ধারা দরজার দিকে এগিয়ে যাচ্ছে, খানিকটা ইতস্তত করছে যেন। বাইরে সুন্দর পূর্ণিমা, কেউ দেখলে ভাববে রক্তগুলোর বুঝি জ্যোৎস্না স্পর্শের শখ জেগেছে। একটা ছেলে ঘর খুঁজতে এসেছে। তাকে বলা হলো ছাদের উপরের চিলে কোঠে একটা ঘর অনেকদিন থেকে খালি পড়ে আছে। এর আগে যে ছেলেটা ছিল সে এক রাতে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে এখানে। তারপর থেকে আর ভাড়া হয়নি ঘরটা, সে ইচ্ছে হলে নিতে পারে। ঘরটা দেখে আসিফের দারুণ পছন্দ হল। ছোটখাটো পরিপাটি একটা রুম, এতেই তার হয়ে যাবে। ভাড়াটাও যা বললো খুব একটা বেশি নয়। সে ঠিক করলো ঘরটা নিয়ে বেশি। আগে কে কি করেছে এসব ভেবে খামোখা এত সুন্দর একটা রুম হারাতে রাজি নয় সে। এমনিতে শহরে ব্যাচেলারদের কেউ ঘর ভাড়া দিতে চায় না। সেদিন অ্যাডভান্স দিয়ে ভাড়া করার ব্যাপারটা ফাইনাল করে ফেলে আসে। সে জানত না, সে যেমন ঘর দেখছে ঠিক তেমনি ভাবে অন্ধকার ঘরের ভেতর থেকেও তাকেও দেখছে কেউ। যদি একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল আসিফের, কিন্তু নতুন জায়গায় এমন তো স্বাভাবিকই ভেবেছিল সে, নইলে হয়তো এতটা খুশি হতো না।
দৃশ্য ১৩। আচ্ছা, আগে যিনি ছিল উনি কিভাবে মারা গিয়েছিল বললেন?
আত্মহত্যা, মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেছিল।
কিন্তু কেন, কোনো কারণ জানা যায়নি? মানে প্রেম টেম সংক্রান্ত কিছু নাকি?
না, সেরকম কিছু শুনিনি। ময়ূর ছেলেটা খুব ভালো ছিল, কারো সাথে পাছেও ছিল না, বড় নিরীহ আর একটা ভালো ছেলে। এক রাতে কি যে হলো, সকালে সবাই গিয়ে দেখে মৃতদেহটা পড়ে আছে।
পুলিশ কিছু বলেনি?
কি আর বলবে, ছেলের আত্মীয় স্বজনও তেমন কেউ নেই, তাই পুলিশও বেশি আগ্রহ দেখায়নি। তবে একজন ডাক্তার এসেছিল।
ডাক্তার?
পাগলের ডাক্তার। তিনি তো সবার আগে এসে দেখেন মুহিব আত্মহত্যা করেছে।
ইন্টারেস্টিং, উনি কিছু বলেননি?
তেমন কিছু না, ছেলেটা তার কাছে যেত, একা থাকতে থাকতে নাকি তার মাথায় কিছু গন্ডগোল দেখা দিয়েছে, অদ্ভুত অদ্ভুত জিনিস দেখত, এর বেশি কিছু বলেনি। তবে খুব আফসোস করছিলেন দেরি করে আসার জন্য, আর একটু আগে আসলে নাকি ছেলেটাকে বাঁচাতে পারতেন।
ওনার নাম মুহিব ছিল, আগে যিনি থাকতেন?
হ্যাঁ, মুহিব ছিল।
মধ্যরাতে ঘুম ভেঙে গেছে আসিফের, কোথা থেকে একটা মোটকা গন্ধ নাকে এসে লাগলো তার। কখন যে ইলেকট্রিসিটি চলে গেছে, বাতি জ্বালাবে সে সুযোগটাও নেই, মোমবাতি ম্যাচ খুঁজতে সায় দিচ্ছে না মন। তার চেয়ে আরেকটু ঘুমিয়ে নেওয়ার কথা ভাবতে তার পায়ের কাছে নিঃশ্বাস ফেলার মৃদু একটা শব্দ পেল। সে কিছুটা ভয় পেল, সামলে নিল নিজেকে। সে মোটেও ভীতু নয়, পায়ের কাছে মোবাইলের টর্চের আলো ফেলে দেখল, না কিছুই নেই। এমন সময় তার পায়ের সাথে ঠান্ডা কিছু একটা স্পর্শ পেতেই পা সরিয়ে দিল। কেমন একটা ভয় চেপে ধরেছে তাকে। ঠিক সেই মুহূর্তে দূরে কোথাও করুণ স্বরে একটা কুকুর ডেকে উঠল। কুকুরের ডাক থামতেই আসিফের মনে হলো ঘরের ভেতর সে একা না, আরো কেউ একজন আছে। প্রথমে ভাবলো মনের ভুল, কিন্তু নড়াচড়ার এত স্পষ্ট আওয়াজের কারণে কিছুটা দ্বন্দ্বে পড়ে গেল সে। ঘরের ভেতর কে ঢুকবে? সে বেশ ভালোভাবে দরজা আটকে ঘুমিয়েছিল, তার স্পষ্ট মনে আছে। চুপ করে শুয়ে থাকার চেষ্টা করল, কিন্তু তখনই মুখের উপর কারো নিঃশ্বাসের একটা গরম স্পর্শ পেতে পাশে রাখা মোবাইলটা তুলে আলো জ্বালাল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে, তার মুখের উপর হাসি হাসি মুখে ঝুঁকে আছে একজন মানুষ। ঠান্ডা শীতল সে হাসি দেখলে শিউরে উঠতে হয়। তার চেয়ে ভয়ঙ্কর কথা, মানুষটা আর কেউ নয়, সে নিজে।
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প, যা একটু আগেই শেষ হয়ে গেল। আজকের গল্পের নাম ছিল ছায়াসঙ্গী, লিখেছেন ইমরান নিলয়, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিচারি, আর সাউন্ডে ছিলেন খালিদ। আর জানিয়ে দিব তাদের নামগুলো যারা আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। মুহিবের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, শফিউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, সাদেকের চরিত্রে শুদ্ধ, সোমার চরিত্রে অভিনয় করেছেন শেনিলা, রাসেলের চরিত্রে অভিনয় করেছেন আবির, আসিফের চরিত্রে ফুয়াদ এবং বাড়িওয়ালার চরিত্রে অভিনয় করেছেন লোবান। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। সবার কাছে বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও ফিরব কুয়াশার নতুন গল্পগুলো নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.